أشهد أن لا إله إلا الله أشهد أن أشهد أن محمد رسول الله أشهد أن محمد حي على السلام حي على السلام حي على الفلاح حي على الفلاح أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين.
একটি শব্দ হলো রাফা। গত কয়েক খুতবা থেকে এটি নিয়ে আলোচনা হচ্ছে। এর অর্থ হল ওঠানো এবং উচ্চতায় নিয়ে যাওয়া। এটি জড়বস্তুকে উঁচু করার জন্য ব্যবহার হয়, আর প্রসিদ্ধি বা খ্যাতি পদমর্যাদার উন্নতির জন্য এটি ব্যবহার হয়। আমাদের বিশ্বাস অনুসারে খোদা তালার সত্তাই হল রাফে, যিনি সকল প্রকারের উচ্চতা দান করে থাকেন, মানুষকে উচ্চ মার্গে উচ্চ পদমর্যাদায় উন্নীত করেন। একথা আমি গত কয়েক খুতবায় উল্লেখ করেছি। আল্লাহ তালা রাফে, যিনি উচ্চতা দান করে, উন্নত পদমর্যাদা দান করেন, সেখানে একই সাথে তিনি নিজেও এমন মহান উঁচু পদমর্যাদায় রয়েছেন, যার কথা মানুষ মানবীয় চিন্তা সেটিকে আয়ত্ত করতে পারে না। তিনি দূরে হওয়া সত্ত্বেও নিকটে, আর সর্বত্র বিরাজমান থাকা সত্ত্বেও তিনি মহান উঁচু পদমর্যাদায় অধিষ্ঠিত। আল্লাহ তাআলা নিজের জন্য রফিউদ দরাজাত শব্দ ব্যবহার করেছেন, অর্থাৎ খোদাতালার মকাম, তার মহান মর্যাদা, মানে সকল অর্থে তিনি সুমহান মর্যাদায় অধিষ্ঠিত। খোদাতালার মর্যাদার উন্নত হওয়ার অর্থ হল সমস্ত গুণাবলীর সেই মহান পর্যায়, যা মানবীয় চিন্তাধারা যে এদিকে শুধু আয়ত্ত করতে পারে না তাই নয়, বরং এই পর্যায়ে কেউ কখনো পৌঁছতে পারে না। এদিক থেকে তিনি রব্বুল আরশ, মহান আরশের প্রভু, তিনি এক মহান স্থানে তিনি অধিষ্ঠিত, শুধু সেই মহাসমান আরশে বসে বিষয়ের সমাধানই করছেন না, বরং তিনি সর্বত্র বিরাজমান। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বিষয়টি ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে খোদা তালার আরশ এমন এক মখলুক বা সৃষ্টি যা বহু দূরে, দৃষ্টির অন্তরালে, যেখানে দৃষ্টি পৌঁছতে পারে না। আকাশ থেকে দেখুন বা জমিন থেকে, সকল দিক থেকে এটি আরশ সমান, কোন দিক থেকে এতে কোনো এটি ছোট বড় নয়। এটি নয় যে আল্লাহর আরশ আকাশের নিকটে এবং ভূমি থেকে দূরে, এমনটি ভাবা মুসলিম ইসলাম বলছেন যে এমন বিশ্বাস যে রাখে সে অভিশপ্ত। খোদা তালার আরশ এমন যা আকাশেরও সন্নিকটে আবার ভূমিরও সন্নিকটে, নিকটে। আরশ খোদা তালার তানজিহি মর্যাদার নাম, অর্থাৎ সকল ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে, সকল দুর্বলতা মুক্ত। এই জন্য আল্লাহ তালা হাজের নাজের সবসময় সকল স্থানে তিনি বিরাজমান। হুয়া মাআকুম আইনামা কুনতুম, তোমরা যেখানেই থাকো না কেন তিনি তোমাদের সাথে থাকেন, তোমাদের সাথে আছেন। আবার আল্লাহ তালা বলেন মা ইয়াকুনা মিন নাজওয়া সালাসাতিন ইল্লা হুয়া রাবিউহুম, যখন কোন তিন ব্যক্তি সংগোপনে পরামর্শ করে তাদের সাথে চতুর্থ সত্তা হলেন খোদা তালা। আবার বলেন নাহনু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ, আমরা মানুষের জীবন শিরারও অধিক নিকটতর। খোদা তাআলার কালাম এবং বাণী থেকে এটি স্পষ্ট, যার কথা মুসলিম ইসলাম এই উদ্ধৃতিতে উল্লেখ করেছেন, যে খোদা তাআলা দূরে থাকা সত্ত্বেও সবসময় মানুষের কাছে এবং নিকটে, আর সে অধিষ্ঠিত থাকা আরশে উপবিষ্ট থাকা সত্ত্বেও তিনি মানুষের অতি নিকটে এমন কোন স্থান নেই যা খোদাশূন্য। বরং তিনি বলেন যে মানুষের জীবনশীল আরো অধিক নিকটে তিনি, আর খোদার যারা নৈকট্যপ্রাপ্ত বান্দা তাদের ভেতর তাঁর গুণাবলী বেশি স্পষ্টভাবে দেখা যায় এবং তারা সেক্ষেত্রে উন্নতি করতে থাকে এবং খোদা তালা তাদেরকে নিজ নৈকট্যের পাতা দিয়ে থাকেন, নিজ নৈকট্যের কথা জানান দিয়ে থাকেন, জানিয়ে থাকেন। আল্লাহ তালা তাদেরকে শত্রুর হাত থেকে রক্ষা করেন, তাদের পদমর্যাদা তিনি উন্নীত করেন। কিন্তু তা সত্ত্বেও একই সাথে আল্লাহ তালা বলেন যে খোদার আরশ অতি উঁচু, যেই আরশ পর্যন্ত কোনো মানুষ পৌঁছতে পারে না। এ বিষয়কে হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অন্যত্র এভাবে বর্ণনা করেছেন। তিনি বলেন, আল্লাহুল্লাযী রাফা আসসামাওয়াতি বিগায়রি আমালিন তারাউনাহা থুম্মা ইসতাওয়া আলাল আরশ, তোমাদের খোদা সেই খোদা যিনি আকাশসমূহকে স্তম্ভ ব্যতীত রেখে উন্নীত করেছেন যা তোমরা দেখছো, এরপর তিনি আরশে অধিষ্ঠিত হয়েছেন। এই আয়াতের আক্ষরিক অর্থের দৃষ্টিকোণ থেকে সন্দেহ যাবে যে আল্লাহ তাআলা কি পূর্বে আরশে অধিষ্ঠিত ছিলেন না। এর উত্তর হল, আরশ কোন দৈহিক বা জড় কোন বস্তু নয়, বরং এটি দৃষ্টির বহু আড়ালে এর একটি বিষয়। এটি তার গুণাবলীরই নাম, যিনি আকাশ এবং পৃথিবীর প্রতিটি বস্তুকে সৃষ্টি করেছেন, আর রূপকভাবে নিজ নূরে তিনি নিজ নূরের মাধ্যমে চন্দ্র সূর্য এবং নক্ষত্রকে আলোকিত করেছেন, মানুষকেও আধ্যাত্মিক অর্থে নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এবং নিজ মহান গুণাবলী তার ভিতর ফুৎকার করেছেন। এ দৃষ্টিকোণ থেকে খোদা তালা একটা নিজের একটা উপমা বর্ণনা করেছেন, তুলনা করেছেন। কিন্তু যেহেতু তিনি সকল উপমা এবং তুলনা থেকে তুলনার ঊর্ধ্বে, তাই আরশে অধিষ্ঠিত হওয়ার অর্থে তিনি সকল দোষ ত্রুটির যে ঊর্ধ্বে তা বর্ণনা করেছেন। সার কথা হলে, তিনি সবকিছু সৃষ্টি করা সত্ত্বেও তিনি সৃষ্টির মতো নয়, বরং সবকিছু থেকে পৃথক, ভিন্ন এবং দৃষ্টির বহু দূরে, দৃষ্টির আড়ালে। যদি তিনি সবকিছু সৃষ্টি করেছেন, মানুষকে নিজ রঙে রঙিন করেছেন আর মানুষকে বলেছেন যে খোদার রঙে রঙিন হও, খোদার গুণাবলী অবলম্বন করো, কিন্তু তা সত্ত্বেও তিনি মহান মর্যাদায় অধিষ্ঠিত, তার মকাম অতীব উচ্চ। ইনি হলেন আমাদের খোদা, যিনি সমস্ত গুণাবলীর আধার, পদমর্যাদা যিনি উন্নীত করেন আর সে যিনি অধিষ্ঠিত। তা সত্ত্বেও সেই মহান খোদা মানুষের জীবনশীল আরো অধিক নিকটে, অর্থাৎ তার সবচেয়ে কাছে তিনি। আর জীবনশিরা থেকে বেশি কাছে হওয়া সত্ত্বেও মানুষ তাকে দেখে না, বরং তিনি স্বয়ং মানুষের কাছে ধরা দেন এবং নৈকট্যপ্রাপ্তদের কাছে নিজেকে প্রকাশ করেন। এবার তিনি স্বয়ং বলেন যে লা তুদরিকুল আবসার ওয়া হুয়া ইউদরিকুল আবসার, দৃষ্টি সেই খোদাকে খুঁজে বের করতে পারে না, কিন্তু তিনি মানুষের দৃষ্টিতে ধরা দেন। মানুষ নিজ জ্ঞানের বলে, নিজ জ্ঞান বা নিজ কোন পদমর্যাদার বলে তাকে মানুষের জন্য দেখা সম্ভব না, বরং খোদা তাআলা স্বয়ং নিজেকে প্রকাশ করেন। অতএব খোদা তাআলা তিনি যিনি অদৃশ্যের পর্দার অন্তরালে, তার জড় আকৃতির কথা কোনোভাবে ধারণাই করা যায় না। অথচ খ্রিস্টানরা ভুল বিশ্বাস বশত হযরত ঈসা আলাইহিস সালাম যিনি আল্লাহর মহান নবী ছিলেন, তাকে খোদার স্থানে বসিয়েছে। খোদা তাআলা অতি উচ্চ পদমর্যাদায় অধিষ্ঠিত, সমস্ত ত্রুটি বিচ্যুতির ঊর্ধ্বে তার কারো মুখাপেক্ষিতা নেই, তিনি কারো মুখাপেক্ষী নন। হযরত ঈসা আলাইহিস সালাম সম্পর্কে অথচ আল্লাহ তাআলা বলেছেন যে তিনি এবং তার মা খাবার খেতেন। এই আয়াতের বা এই কথার মাধ্যমে যেখানে তাদের দুজনের মৃত্যু প্রমাণিত হয়, সেখানে এটি স্পষ্ট হয় যে যার খাবারের প্রয়োজন জীবন ধারণের জন্য সে খোদা হতে পারে না, সে কিভাবে অন্যের চাহিদা বা অভাব দূর করতে পারে। আরো অনেক কথা এবং যুক্তি আর প্রমাণ আছে যার ভিত্তিতে নিশ্চিতভাবে প্রমাণিত হয় যে তিনি মানুষ ছিলেন। আহমদীদের বাহিরে মুসলমানদের একটি বিরাট শ্রেণী অজ্ঞতাবশত বা আলেমদের অন্ধ অনুকরণে যে সমস্ত আলেম কোরআনের সঠিক জ্ঞান এবং ব্যুৎপত্তি যাদের নেই, তারা কোরআনে হযরত ঈসা সম্পর্কে যে রাফিউকা ইলাইয়া বা বাররাফাউল্লাহ ইলাইহি এই ধরনের শব্দ যে আছে, অর্থাৎ খোদা তাআলা নিজের দিকে তার রাফা করেছেন, তারা এই রাফার অর্থ করে যে নাউজুবিল্লাহ যেন হযরত ঈসা আলাইহিস সালাম সশরীরে আকাশে আরোহণ করেছেন। তাদের এই হল তাদের বিশ্বাস বা আল্লাহ তাআলা তাকে এই জড়দেহ সহ আকাশে নিয়ে গেছেন, উঠিয়েছেন, আর কোন সময় পৃথিবীর সংশোধনের জন্য তিনি অবতরণ করবেন। প্রথমে তার আসার কথা ছিল চতুর্দশ শতাব্দীতে, এখন চতুর্দশ তো কেটে গেছে, বলে যে কেয়ামতের পূর্বে তিনি আসবেন বা আরো অনেক এমন কাহিনী তারা লালন করে বা বর্ণনা করে। যাই হোক, মুসলমান জানে না যে তারা অজ্ঞাতে বা অজান্তে এই ভুল ব্যাখ্যার মাধ্যমে খ্রিস্টানদের তারা হাতকে শক্তিশালী করছে, আর এভাবে তারা মহানবী সাল্লাল্লাহু ইসলামের উপর ঈসা আলাইহিস সালামের শ্রেষ্ঠত্ব প্রমাণ করে। যদিও এখন কিছু আলেম এবং শিক্ষিত শ্রেণী মুসলমান বিশ্বের এই ভুল অর্থকে পরিহার করত, মানে যে আয়াতে যে শব্দ ব্যবহার হয়েছে এই শব্দের অর্থ এটি যে ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। সম্প্রতি ইরানের প্রেসিডেন্ট সাহেব একটি বিবৃতি দিয়েছেন, তিনি খ্রিস্টানদের সম্বোধন করে সেই বিবৃতি দিয়েছিলেন। এই বিবৃতি থেকে বোঝা যায় যে তিনি হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুতেই বিশ্বাসী। তিনি সেই বিবৃতিতে ঈসা আলাইহিস সালামের কোন দোষ ত্রুটি বর্ণনা করেননি, বরং হযরত ঈসা আলাইহিস সালামের শিক্ষার আলোকে খ্রিস্টানদের তিনি সদুপদেশ দিয়েছেন। এই সদর সাহেব কতটা সঠিক পথে প্রতিষ্ঠিত সেটি আমার আলোচনার বিষয় নয়। আমি এতটা বলতে চাই যে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুবরণের ধারণায় তিনি বিশ্বাসী, এই বিশ্বাস তার রয়েছে, এটি তার কথা থেকে প্রতিভাত হচ্ছিল। একইভাবে তুর্কিতে আমাদের মোবাল্লিগ জেলার শাম সাহেব যিনি এখানে আছেন, তিনি বলেন তুর্কিতে কোরআন রিজিমের যে অনুবাদ ছাপছে, বেশ কয়েকটি কোরআনের অনুবাদে তারা এখন এই আয়াতগুলোর অনুবাদ করেছে, ঈসা আলাইহিস সালামের মৃত্যুর অর্থে অনুবাদ করেছে আয়াতগুলোর, কিন্তু এখনো উম্মতে মুসলিমায় রাফাউল্লাহ ইলাইহি এর অর্থ অনেকেই করে যে তিনি সশরীরে আকাশে আরোহণ করেছেন, আকাশে গিয়েছেন। সম্প্রতি আমাকে পাশ্চাত্যের কেউ লিখেছে যে তাবলীগ বন্ধু বলেন যে বাকি সব ঠিক আছে আহমদীদের কথা, কিন্তু রাফার বিষয়টি এখনো স্পষ্ট না, তোমরা যা বলো তা তোমাদের যুক্তি বোঝা যায় না। উপমহাদেশের অধিকাংশ মুসলমান বা মুসলমানদের একটি সংখ্যাগরিষ্ঠ শ্রেণী যারা ধর্মে কোন আগ্রহ রাখে, আরব দেশ সহ বলছি, এমন মুসলমান যারা আরবি জানে, আরবি শব্দের শব্দ বুঝে, তাদের অধিকাংশ এই কথাই বলে যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত বসে আছেন। কিছুদিন পূর্বে পাকিস্তানের এক বন্ধু এখানে আসেন, রেয়ার আহমদি। প্রায় সময় গায়ের আহমদি বন্ধু যাদের আমাদের সাথে সম্পর্ক আছে বা কোনোভাবে যাদের সাথে যোগাযোগ প্রতিষ্ঠিত হয় তারা দেখা করতে আসেন। তিনি বললেন যে কোরআন থেকে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু প্রমাণিত হয় না। আমি তখন তাকে আয়াতের কথা বললাম, সময় সংক্ষিপ্ত ছিল, তিনি এই কথা বলে চলে যান যে আবার আসবো, তখন কথা হবে। যাই হোক, বেশ কয়েক মাস কেটে যাওয়ার পর উনি আসেননি। আমার কথার বলার উদ্দেশ্য হলো, মুসলমানদের ভিতর আলেমেরা বা কোরআনের ভ্রান্ত তাফসীর কারকরা এই কথা এমন ভাবে বদ্ধমূল করিয়েছে বা প্রতিত করেছে যে মসীহ মওউদের দাবির পর জোরালো ভাবে এই কথা মানুষের হৃদয়ে ঢুকানো হয় যে হযরত ঈসা আলাইহিস সালাম আকাশে জীবিত আছেন আর তিনি নিজেই আকাশ থেকে নাজেল হবেন, অবতরণ করবেন। কিন্তু নেক প্রকৃতির মানুষ যে ধর্মের অনুসারী হন না কেন, খোদা তাআলা তাদের পথ দেখান, পথ প্রদর্শন করেন। সম্প্রতি এক ইংরেজ বন্ধু যিনি পিএইচডি করছেন বা করে ফেলেছেন, তিনি বিজ্ঞানের ছাত্র, আমার সাথে দেখা করতে আসেন। আহমদীয়তের বিষয়ে তার গভীর আগ্রহ রয়েছে, জামাতের অতি জামাতের সাথে গভীর সম্পর্ক রাখেন। তিনি বলেন যে হযরত ঈসা আলাইহিস সালামের খোদা হওয়া বা প্রাশ্চিত্যবাদের যে বিশ্বাস আছে সেই বিশ্বাসে তিনি বিশ্বাসী নন, এই কারণেই ইসলামের কাছে ঘনিয়ে আসছেন তিনি। তো নেক প্রকৃতির খ্রিস্টান তাদের পূর্বের বিশ্বাসকে ভ্রান্ত আখ্যায়িত করে ইসলামের নিকটতর হচ্ছেন, আর যাদের কোথায় ইসলামের হেফাজত করা উচিত ছিল তারা বিরোধীদের হাতকে শক্তিশালী করছে, বিরোধী যুক্তির সমর্থন করছে। এভাবে অবগণিত খ্রিস্টান যারা আহমদীয়তের মাধ্যমে ইসলামে প্রবেশ করে তারা হযরত ঈসা আলাইহিস সালামকে একজন মানব এবং নবী হিসেবে বিশ্বাস করেন, যিনি নিজ সময়ে পৃথিবীতে এসেছেন এবং স্বাভাবিক জীবনকাল কাটিয়ে এ পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। যাই হোক, মুসলমানরা নিজেদের এই বিশ্বাসের ভিত্তি কোরআনের আয়াতের উপরেই রাখে। এই দুটো আয়াত আমি আপনাদের সামনে উপস্থাপন করছি, এরপর এই আয়াত দ্বয়ের যেই সুন্দর তাফসীর হযরত মসীহ মওউদ ইসলাম করেছেন তার কিছু অংশ আপনাদের সামনে আমি উপস্থাপন করব। কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলেন যে ক্বাল আল্লাহু ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফ্ফিকা ওয়া রাফিউকা ইলাইয়া ওয়া মুতাহহিরুকা মিনাল লাযিনা কাফারু ওয়া জাআইলুল লাযিনা ইত্তাবাউকা ফাওকাল লাযিনা কাফারু ইলা ইয়াউমিল কিয়ামা তুম্মা ইলাইয়া মারজিউকুম ফাআহকুম বাইনাকুম ফীমা কুনতুম ফীহি তাখতালিফুন। এই আয়াতের অনুবাদ হল আলে ইমরানের 56 নম্বর আয়াত। স্মরণ করো সেই সময়কে যখন আল্লাহ বললেন যে হে ঈসা, নিশ্চয় আমি তোমাকে মৃত্যু দেব এবং আমার দিকে তোমাকে উন্নীত করব এবং যারা অস্বীকার করে তাদের দোষারোপ থেকে তোমাকে পবিত্র করব এবং যারা অস্বীকার করে তাদের উপর তোমার অনুসারীদেরকে কিয়ামত দিবস পর্যন্ত প্রাধান্য দান করব, এরপর আমার সন্নিধানেই তোমাদের প্রত্যাবর্তন করতে হবে, তখন আমি তোমাদের মধ্যে বিতর্কিত বিষয়ে তোমাদের পারস্পরিক বিতর্কিত বিষয়ে মীমাংসা করব। এটি সূরা আলে ইমরানের আয়াত। এরপর অন্যত্র আল্লাহ তাআলা বলেন যে ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনে মারইয়াম রাসূলাল্লাহ ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম ওয়া ইন্নাল লাযিনা ইখতালাফু ফীহি লাফি শাক্কিম মিন মা লাহুম বিহি মিন ইলমিন ইল্লা ইত্তিবাআ যান ওমা কাতালুহু ইয়াকিনা বাল রাফাহু আল্লাহু ইলাইহি ওয়া কানা আল্লাহু আজিজান হাকিমা। এবং তাদের এই বক্তব্যের কারণে যে আমরা আল্লাহ রসুল মরিয়মের পুত্র ঈসা মসীহকে নিশ্চয় হত্যা করেছি, অথচ না তারা তাকে হত্যা করেছে না তারা তাকে ক্রুশবিদ্ধ করে নিহত করেছে, বরং তাদের নিকট বিষয় ঘোলাটে হয়ে গেছে বা অনুরোধ করা হয়েছে এবং নিশ্চয় যারা তার ব্যাপারে মতভেদ করে তারা ঘোর সন্দেহের মধ্যে নিপতিত, তাদের ধারণার অনুসরণ ব্যতীত কোন স্টেট জ্ঞান নেই, তারা তাকে হত্যা করেনি, বরং আল্লাহ তাকে তার দিকে উন্নীত করেছেন, বস্তুত আল্লাহ মহাপরাক্রমশালী পরম প্রজ্ঞাময়। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম এই সম্পর্কে বলেন যে এই আয়াতে আল্লাহ তাআলা ধারাবাহিক ভাবে নিজেকে কর্তা বা কর্তা আখ্যা দিয়ে বা সাবজেক্ট আখ্যা দিয়ে চারটি কথা একের পর এক বর্ণনা করেছেন, সেই চারটি কাজ করার কথা বলেছেন। সেই কাজগুলো কি? তিনি বলেন যে হে ঈসা, আমি তোমাকে নিশ্চয় আমি তোমাকে মৃত্যু দেব, প্রথম কথা আমি তোমাকে মৃত্যু দেব, তোমায় মৃত্যুদাতা, দ্বিতীয় কথা তোমাকে উন্নীত করব, তৃতীয় কথা কাফেরদের দোষারোপ থেকে তোমাকে পবিত্র করব, আর চতুর্থ কথা তোমার মান্যকারীদের অস্বীকারীদের উপর কিয়ামত পর্যন্ত প্রাধান্য দেব। এই বিষয়টি আমি পরে ব্যাখ্যা করব, অনেকের মাথায় এই সম্পর্কে অনেক প্রশ্নের উদয় হয়। হযরত মুসা আলাইহিস সালাম বলছেন যে এই চারটি ফিকরা সহজাত ধারাবাহিকতায় আল্লাহ তাআলা বর্ণনা করেছেন, এগুলো যেভাবে ধারাবিন্যাস যেমন হওয়া উচিত ছিল সেভাবেই আল্লাহ তাআলা বিন্যস্ত করেছেন, এতে কোনো সন্দেহ নেই। যাকে খোদার দিকে ডাকা হয় এবং এর যে এলা রাব্বেকের সংবাদ যার কাছে পৌঁছে তার প্রথমে মৃত্যুবরণ করা আবশ্যক। এর যে এলা রাব্বেকের অর্থ হল আমার দিকে, তোমার প্রভুর দিকে ফিরে যাও, আর হাদিস অনুসারে এমন ব্যক্তির আল্লাহর দিকেই রাফা হয়, আর মৃত্যুর পর মোমেনের রূহ আল্লাহর দিকে রাফা হওয়া আবশ্যক, যা সম্পর্কে কোরআন এবং সহি হাদিস সাক্ষী। কোরআন এবং সহি হাদিস এ বিষয়ের সত্যায়ন করে যে মোমেনের রূহ মৃত্যুর পর খোদা তালার দিকেই রাফা করে বা মোমেনের রূহের আল্লাহর দিকেই রাফা হয়ে থাকে, আল্লাহর দিকেই উঠে আল্লাহর দিকে উন্নীত হয় রূহ বা আত্মা। আমি স্পষ্ট কিছু ব্যাখ্যা করছি। হযরত মুসা আলাইহিস সালাম কোরআনের আরেকটি আয়াতের আলোকে বিষয়টা ব্যাখ্যা করছেন, এর যেই এলা রাব্বেকের আয়াতে, রাব্বেকের আলোকে পুরো আয়াত হল এর যেই এলা রাব্বেকের রাদিয়াতাম মা রাদিয়া, অনুবাদ হল যে তোমার প্রভুর দিকে ফিরে আসো এমন অবস্থায় যে তুমি তার প্রতি সন্তুষ্ট এবং তিনি তোমার প্রতি সন্তুষ্ট। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম অন্যত্র এর ব্যাখ্যা করতে গিয়ে বলেন যে আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে মৃত্যু দেওয়ার পর নিজের দিকে উঠিয়েছেন। এটি সাধারণ মানুষের ভিতরে বাগধারা প্রচলিত যে যখন কোনো ব্যক্তির মৃত্যু হয় তখন বলা হয় যে অমুক বুজুর্গকে আল্লাহ তাআলা নিজের দিকে উঠিয়েছেন, আয়াতের যে এলা রাব্বেকে এইদিকেই ইঙ্গিত করে। আল্লাহ তাআলা তো সর্বত্রই রয়েছেন, তিনি হাজির নাজির, তিনি দেহ নন বা দৈহিক কিছু নন, তার কোন দিক নেই, ডাইরেকশন নেই, তাই এই কথা বলা ঠিক নয় যে এক ব্যক্তিকে আল্লাহর দিকে, যখন বলা হয় যে এক ব্যক্তিকে আল্লাহর দিকে উঠানো হয়েছে সে আকাশে গেছে, এই কথা বলা ভুল। মুত্তাকি এবং নেক মানুষ আত্মা এবং আধ্যাত্মিকতার দৃষ্টিকোণ থেকে আল্লাহর দিকে উত্থিত হন, তাদের মাংস দেহ বা হাড় আল্লাহর কাছে পৌঁছে না। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম আমাদের জন্য যে সাহিত্য রেখে গেছেন তাতে বিভিন্নভাবে কোরআনের আয়াত আমাদের বোঝানোর চেষ্টা করেছেন, আয়াতের তাফসীর করেছেন, তিনি তার তাফসীর এবং ব্যাখ্যা এমন যে যতক্ষণ পর্যন্ত পাক এবং পুতো এমন মানসিকতা নিয়ে মানুষ বোঝার চেষ্টা না করবে গায়ের আহমদেরা তা বুঝবে না। আল্লাহ যদি কাউকে অন্তর্দৃষ্টি না দেন বা দৃষ্টিশক্তি না দেন সে অবশ্যই বুঝবে না, যেভাবে এই ব্যক্তি বলেছে যে আমি বুঝতে পারিনি। আমি যে উদ্ধৃতি পড়ছিলাম তা পড়া অব্যাহত রাখছি। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাম বলেন যে এরপর আল্লাহ তাআলা হযরত ঈসা আলাইহিসসালামকে যে বলেছেন যে আমি কাফেরদের অপবাদ থেকে তোমাকে পবিত্র করব, এই বাক্য এদিকে ইশারা করে যে ইহুদিরা হযরত ঈসা আলাইহিসসালামকে ক্রুশবিদ্ধ করে এই অর্থে অভিযুক্ত করতে চেয়েছে যা তৌরাতের দ্বিতীয় বিবরণে লেখা আছে, আর তা হল অভিশপ ক্রুশবিদ্ধ ব্যক্তি অভিশপ্ত হয়ে থাকে, খোদার দিকে তার রাফা হয় না। তো আল্লাহ তাআলা এই আয়াতে ঈসা আলাইহিস সালামকে সুসংবাদ দিয়েছেন যে তোমার স্বাভাবিক মৃত্যু হবে এবং সম্মানের সাথে আমার দিকে তুমি উত্থিত হবে, উন্নীত হবে, আর তোমাকে ক্রুশবিদ্ধ করার জন্য তোমার শত্রু যা করছে তাদের সেই হীন প্রচেষ্টায় তারা ব্যর্থ হবে, তারা নাকাম থাকবে। আর যে সমস্ত অপবাদ বা অভিযোগ সত্য প্রমাণের জন্য তারা উঠে পড়ে লেগে আছে, সেই সমস্ত অভিযোগ এবং অপবাদ থেকে তোমাকে আমি নির্দোষ এবং পবিত্র প্রমাণ করব। অর্থাৎ ক্রুশবিদ্ধ হওয়া এবং এর যে ফলাফল অর্থাৎ অভিশপ্ত প্রমাণিত হওয়া আর নবুয়ত বঞ্চিত হওয়া এবং রাফা অর্থাৎ তার পদমর্যাদা উন্নীত না হওয়া আর খোদার নৈকট্য না পাওয়ার যে ধারণা সেগুলোকে ভুল প্রমাণ করব। এখানে তাওয়াফা শব্দ তার ক্রুশীয় মৃত্যু থেকে মুক্তি পাওয়ার বা পরিত্রাণ পাওয়ার দিকে একটি সূক্ষ্ম ইশারা, কেননা তাওয়াফির প্রধান অর্থ হল স্বাভাবিক মৃত্যু বরণ করা, অর্থাৎ এমন রোগ যা কোনো এমন মৃত্যু যা কোনো রোগের ফলে হয়, কোন আঘাত বা উপর থেকে পড়ে মৃত্যুবরণ করা নয়। সে কারণে কাশ্যাফের মুফাসসির ইন্নি মুতাওয়াফিকার অর্থ করেন ইন্নি মমিতুকা হাতফা আনফিকা, আঘাত বা উপর থেকে পড়ে যে মৃত্যু হয় সেই মৃত্যুর জন্য তাওয়াফা শব্দ ব্যবহার হয় না। তাওয়াফা শব্দ স্বাভাবিক মৃত্যুর জন্য ব্যবহার হয়, সচরাচর রোগের ফলে যে মৃত্যু হয় তার জন্য তাওয়াফা শব্দ ব্যবহার হয়। মুসলিম ইসলাম বলছেন যে হ্যাঁ, এই ইশারা আয়াতের তৃতীয় অংশে মুতাহারুকা মিনাল্লাযিনা কাফারুতে আরো স্পষ্ট ইঙ্গিত এই দিকে রয়েছে, আরো স্পষ্ট করা হয়েছে। অর্থাৎ মুতাহারুকা মিনাল্লাযিনা কাফারু বাক্যাংশ তৃতীয় পর্যায়ে রয়েছে ধারাবাহিকতার দিক থেকে, আর স্বাভাবিক ধারাবিন্যাসের দিক থেকে এটি তৃতীয় পর্যায়ে রয়েছে। অর্থাৎ আমি তোমাকে পবিত্র করব, তোমাকে এদের ষড়যন্ত্র থেকে রক্ষা করব। কারণ হযরত ঈসা আলাইহিসসালামের স্বাভাবিক মৃত্যুর পর নবী এবং পবিত্র হিসাবে আল্লাহ তাআলার দিকে তার রাফা হয়েছে, তাই বোঝা গেল যে কাফেরদের অপবাদ থেকে তাকে রক্ষা করা হয়েছে। আর বাক্যের চতুর্থ অংশ কাফারু ধারাবাহিকতার দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে কোরআনে, আর সহজাত ভাবেও প্রকৃতিগত ভাবে সেখানেই এটি রয়েছে, কেননা হযরত ঈসা আলাইহিস বিজয় এই সব কিছুর পর হয়েছে। এই চারটি বাক্য উল্লেখিত আয়েতে যে রয়েছে এটি স্বাভাবিক ধারাবিন্যাস এই আয়েতের বাক্যাংশগুলোর। এটি কোরআনের শান এবং মহিমা যা ভাষার গভীরতা আর সাথে সামঞ্জস্য রাখে, কেননা বর্ণনাযোগ্য বিষয় ধারাবাহিক ভাবে বর্ণনা করা এটি ভাষার গভীরতার দাবি, এটি প্রজ্ঞার দাবি, সেটি প্রজ্ঞাপূর্ণ বিষয় যাতে ধারাবাহিকতার খেয়াল রাখা হয়। সে কারণে কোরআনের সর্বত্র স্বাভাবিক ধারাবিন্যাস আপনি দেখবেন। সূরা ফাতিহায় দেখুন, প্রথমে রব্বুল আলামিনের কথা উল্লেখ করেছেন, তারপর রহমান, এরপর রহিম এবং এরপর মালিক ইয়াউমিদ্দিনের কথা বলা হয়েছে, আর কল্যাণ ধারার কথা বলতে গিয়ে ধারাবাহিকভাবে ক্রমান্বয়ে সাধারণ কল্যাণ ধারা থেকে আরম্ভ করে বিশেষ কল্যাণের প্রশ্রবণ পর্যন্ত কথাকে পৌঁছানো হয়েছে বিশেষ লোকদের জন্য। তিনি বলেন যে বস্তুত ভাষার গভীরতার বা বাগ্মিতার রীতি অনুসারে কোরআন কারীমের উল্লেখিত আয়াতে প্রতিটি বাক্যকে স্বাভাবিকভাবে বিন্যস্ত করা হয়েছে, প্রকৃতিগত বিন্যাস দেয়া হয়েছে, বিন্যস্ত করা হয়েছে। কোরআন এমন কামেল কিতাব, এমন ভাষার গভীরতার এবং বাগ্মিতার সকল দিক এতে রয়েছে। সাধারণ রীতি অনুসারে এই আয়াত বিন্যস্ত করা হয়েছে, কিন্তু আধুনা বিদেশী মোল্লা যারা ইহুদিদের মতো ইউহারেফুন আল কালেমা মওয়াদিহি অভ্যাস অভ্যস্ত, অর্থাৎ কোরআনের শব্দকে পরিবর্তন করে সংযোজন বিয়োজন করে আগে পিছিয়ে করার অভ্যাস তাদের রয়েছে, আর হযরত ঈসা আলাইহিস সালামকে জীবন্ত প্রমাণের জন্য হাত পা মারছে, আর খোদা তালার বাণীকে পরিবর্তন পরিবর্ধনের ব্যাপারে তারা বদ্ধপরিকর, তারা কৃত্রিমভাবে আল্লাহ তালার এই চারটি ধারাবাহিক বাক্যের দুটোর স্বাভাবিক যে ধারাবিন্যাস আছে সেটিকে অস্বীকার করে বসেছে। অর্থাৎ তারা বলে যে যদিও মুতাহেরুকা মিন আলাজেনা কাফারু বাক্যাংশ এবং জায়লুল আজেনা তাবাউকা বাক্যাংশ স্বাভাবিকভাবে বিন্যস্ত রয়েছে, কিন্তু বাক্য ইন্নি মুতাওয়াফিকা এবং রাফিউকা ইলাইয়া স্বাভাবিকভাবে স্বাভাবিক বিন্যাস ধারাবিন্যাস এগুলোর নেই, এগুলো পরিবর্তন হয়ে গেছে, বাইতে স্বাভাবিক ধারাবিন্যাসে পরিবর্তন এসেছে। অর্থাৎ মুতাহেরুকা মিন আলাজেনা কাফারু এবং জায়লুল আজেনা তাবাউকা এই দুটো বাক্যাংশের ধারাবিন্যাস ঠিক আছে, কিন্তু মুতাওয়াফিকা এবং রাফিউকা ইলাইয়ার যে ধারাবিন্যাস তা ভুল, তা সঠিক নয়, বরং বাক্যাংশ এমনি মুতাওয়াফিকা পরে আসবে এবং রাফিউকা ইলাইয়া প্রথমে আসবে। অর্থাৎ তারা বলছে ইন্নি মুতাওয়াফিকা পরে থাকা উচিত ছিল বা পরে রয়েছে তাদের মতে, এবং রাফিউকা ইলাইয়া প্রথমে হওয়া উচিত বা থাকা উচিত। হযরত মসীহ মওউদ আলাইহিসসালাতু ওয়াসসালাম বলছেন যে হায় পরিতাপ, যে তারা আল্লাহ তাআলার অত্যন্ত বাগ্যিতাপূর্ণ অর্থাৎ গভীর যে বাক্য, গভীর অর্থপূর্ণ বাক্য এবং কথা, সেটিকে যে খোদা সবচেয়ে উত্তম কথক যার কথা অত্যন্ত মহিমাপূর্ণ, সেই খোদার কথাকে তারা তার আসল স্থান আসল আকৃতি এবং আসল স্থান থেকে পরিবর্তন করে এটিকে বিকৃত করেছে, আর চারটি বাক্যাংশের দুটোকে স্বাভাবিক বিন্যাস জ্ঞান করার দুটো বাক্যাংশকে বাগ্যিতার যেই অর্থ আছে সেই অর্থ থেকে তারা বের করে দিয়েছে, যেহেতু তাদের যুক্তির সমর্থন পাওয়া যায় না এই দুটোকে স্বাভাবিক বিন্যাস রয়েছে বলে গ্রহণ করলে, তাই তারা এগুলোকে পূর্বাপর করে, যা যে অংশ পূর্বে ছিল বলে যে সেটি পরে হবে, আর যে অংশ পরে সে বলে সে সম্পর্কে বলে এটি পূর্বে হবে। কিন্তু ইহুদি রীতি অবলম্বন করা সত্ত্বেও তারা সফল হয়নি, কারণ যদি ধরে নেওয়া হয় যে বাক্যাংশ এমনি রাফুকা এলাইয়া মুতাওয়াফিকার পূর্বে ধরে নেওয়া উচিত, এ কথা যদি সঠিক হয় তাহলেও যারা প্রক্ষেপণ করছে যারা পরিবর্তন করছে তাদের অর্থ সত্য প্রমাণিত হয় না, কারণ এক্ষেত্রে অর্থ দাঁড়াবে হে ঈসা আমি তোমাকে আমার দিকে উন্নীত করব তারপর মৃত্যু দেব, আর এই অর্থ স্পষ্টতই ভ্রান্ত, কারণ এর ফলে যা আবশ্যক হয়ে যায় তা হল হযরত ঈসা আলাইহিস সালামকে আকাশেই মরতে হবে, কেননা রাফার পর যখন মৃত্যুর কথা রাখবেন এবং নজরুলের কথা যদি মাঝখানে কোথাও না থাকে তাহলে এ থেকে স্পষ্ট প্রমাণিত হয় যে আকাশেই হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করবেন। হ্যাঁ, যদি এটি তৃতীয় বাক্যাংশ নিজেরা মাঝখানে অনুপ্রবেশ ঘটান এবং এই দুই বাক্যের মাঝখানে সেটিকে রাখেন আর এইভাবে বলেন যে ইয়া ঈসা ইন্নি রাফিউকা ওয়া মুনাজ্জিলুকা ওয়া মুতাওয়াফিকা, তাহলে আপনাদের কৃত অর্থ বা তাদের কৃত অর্থ সঠিক হতে পারে, কিন্তু এই সমস্ত প্রক্ষেপণ এবং পরিবর্তন পরিবর্ধন সংযোজনের পর এই উল্লিখিত বাক্য কিন্তু খোদার বাক্য হবে না, খোদার কথা হবে না, বরং মানুষের হস্তক্ষেপের কারণে, মানুষ এতে যে হস্তক্ষেপ করেছে সেই হস্তক্ষেপের কারণে এটি স্পষ্ট পরিবর্তন পরিবর্ধন প্রক্ষেপণ হিসেবে সেই পরিবর্তনকারীরই বাণী হবে যে নির্লজ্জতা এবং ধৃষ্টতার সাথে এমন পরিবর্তন পরিবর্ধন প্রস্তাব করে। আর এতে কোনো সন্দেহ নেই যে এমন অপকর্ম প্রকাশ্য খোদাদ্রোহ এবং বেইমানি, বেইমানি ছাড়া আর কোনো কিছু নয়। এরপর হযরত ইবনে আব্বাসের তাফসীরকে সামনে রেখে হযরত মুসা ইসলাম বলেন, তাফসীর কাশ্যাফের 162 পৃষ্ঠায় এই আয়াতের তাফসীরে অর্থাৎ ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা রাফিউকা তাফসীরে লেখা হয়েছে যে আলী বিন তালহা ইবন আলী বর্ণনা করেন যে এই আয়াতের অর্থ হল ইন্নি মুমিতুকা, অর্থাৎ আমি তোমাকে মৃত্যু দেব। আল্লাহ তালার উক্তি যা কোরআনে আছে সেই উক্তি এই কথার প্রমাণ। আল্লাহ তালা কোরআনে বলেন, সেই উক্তি হল কুলিয়াত অফাকুম মালাকুল মাউত, অর্থাৎ তুমি বলো যে মৃত্যুর ফেরেশতা যা তোমাদের উপর নিয়োজিত করা হয়েছে সেই ফেরেশতাই তোমাদের মৃত্যু দেবে। তা অফা শব্দের অর্থ যে মৃত্যু তা বিভিন্ন আয়াতের আলোকে মুসা ইসলাম প্রমাণ করেছেন। পরেটি হল আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু তাইয়্যিবিন, অর্থাৎ এমন মানুষ যাদেরকে ফেরেশতা পবিত্র অবস্থায় মৃত্যু দেয়। আবার বলা হয়েছে যে আল্লাযীনা তাতাওয়াফাহুমুল মালায়েকাতু যালিমি আনফুসিহিম, যাদেরকে ফেরেশতা এই অবস্থায় মৃত্যু দেয় যখন তারা নিজ প্রাণের উপর জুলুম করে অর্থাৎ অপকর্ম করে। বস্তুত হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুর বিশ্বাস এটি ছিল যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। আর দর্শকদের সামনে এটি স্পষ্ট থাকবে যে কোরআনের জ্ঞানের ক্ষেত্রে হযরত মুসা ইসলাম বলছেন যে কোরআনের জ্ঞান বা কোরআনের বোধপত্তির ক্ষেত্রে হযরত ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু প্রথম সারির সাহাবিদের একজন, আর তার সম্পর্কে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক দোয়াও রয়েছে কোরআনের তাফসীর সম্পর্কে। রসুল্লাহ তার জন্য দোয়া করেছিলেন। এগুলো হুজুর বলছেন যে শুধু তিনটি আয়াতই নয়, বরং মুসা ইসলাম ঘোষণা করেছেন যে কোরআনে করিমে শুরু থেকে শেষ পর্যন্ত যে স্থানে তাওয়াফি শব্দ ব্যবহার হয়েছে, তাওয়াফা শব্দ ব্যবহার হয়েছে, সর্বত্র তাওয়াফের অর্থ হল মৃত্যু। আরেক জায়গায় তিনি জোরালো ভাবে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যুর কথা কোরআন থেকে প্রমাণ করতে গিয়ে বলেন যে যদি হযরত ঈসা আলাইহিস সালাম সত্যিকার অর্থে মৃত্যুর পর সশরীরে উত্থিত হন তাহলে কোরআনের আয়াত এমন হওয়া উচিত ছিল যে ইয়া ঈসা ইন্নি মুতাওয়াফিকা তুম্মা মুহিকা তুম্মা রাফিউকা মা জাসাদিকা ইলা আসসামা, অর্থাৎ হে ঈসা আমি তোমাকে মৃত্যু দেব তারপর জীবিত করব, এরপর তোমাকে সশরীরে বা দেহ সহ আকাশের দিকে উঠাবো, কিন্তু এখন রাফেউকা ছাড়া যা মুতাওয়াফিকার পর রয়েছে অন্য কোন শব্দ কোরআনে করিমে দেখা যায় না, যা তুম্মা মুহিকার পর থাকতে পারে, যদি কোনো জায়গায় থাকে কেউ দেখাতে পারে। আমি জোর কণ্ঠে বলছি যে হযরত ঈসা প্রকৃতপক্ষে ইন্তেকাল করেছেন এই প্রমাণের পর এটি নিশ্চিতভাবে মানতে হবে যে যেখানে রাফেউকা বা রাফাউল্লাহ এলাইহি শব্দ রয়েছে এর অর্থ হল তার আত্মার ঊর্ধ্বগতি, যা প্রত্যেক মোমেনের হয়ে থাকে, প্রত্যেক মোমেনের জন্য আবশ্যক। আবশ্যকীয় কথাকে ছেড়ে অনাবশ্যকীয় বিষয় হৃদয়ে স্থান দেয়া এটি অজ্ঞতা ছাড়া আর কোনো কিছু নয়। হযরত মুসা ইসলাম বলেন যে কোরআন শুরু থেকে শেষ পর্যন্ত এই কথায় পরিপূর্ণ। এক জায়গায় তিনি লিখেছেন যে 23টি আয়াতে তাওয়াফি শব্দ ব্যবহার হয়েছে আর অর্থ হল মৃত্যু। এরপর জালায়া ওহামে এক জায়গায় তিনি 30টি আয়াত থেকে প্রমাণ করেছেন যে হযরত ঈসা আলাইহিস সালাম ইন্তেকাল করেছেন। এক কথায় হযরত মসীহ মওউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম এক বিশাল সাহিত্য কর্ম রেখে গেছেন যাতে কোরআনের আয়াতের আলোকে ঈসা আলাইহিস সালাম মৃত্যু প্রমাণ করেছেন, কেননা মুসলমানদের জন্য স্পষ্ট যুক্তি এবং প্রমাণ তা, আর খ্রিস্টানদের জন্য তাদের বৈশ্বিক গ্রন্থ থেকে ঈসা আলাইহিস সালাম মৃত্যু প্রমাণ করেছেন এবং খোদার নৈকট্যপ্রাপ্ত বান্দা হিসেবে তার আধ্যাত্মিক ঊর্ধ্বগতি প্রমাণ করেছেন। খোদা, তিনি খোদা বা খোদার পুত্র ছিলেন না, আর এই বিশ্বাসেই খ্রিস্টানদেরকে শেরেকে নিমজ্জিত করেছে, পৌত্তলিকতায় নিমজ্জিত করেছে। আল্লাহ তাআলা মুসলমানদের বিবেক বুদ্ধি দেন। হযরত ঈসা ইসলামের আকাশে জীবিত থাকার যে বিশ্বাস এবং তার পৃথিবীতে আসার যে ভ্রান্ত বিশ্বাস আছে, তা থেকে যেন তারা তওবা করে মুহাম্মদের মসীহ যিনি যথাসময়ে পৃথিবীতে এসেছেন তার অনুসরণ করতে পারে। আর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে মেনে এবং তার কথাকে মেনে যেন তাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সালাম পৌঁছাতে পারে। আর এভাবেই তাদের ইহ এবং পরকাল সুনিশ্চিত হবে। আমাদেরও স্মরণ রাখতে হবে যে এ যুগে হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বই গ্রন্থই সত্য এবং মিথ্যার যুদ্ধে যুক্তি এবং প্রমাণের মাধ্যমে শত্রুর মুখ বন্ধ করবে। আমি যে উদ্ধৃতি পড়েছি এটি এগুলো কয়েকটি মাত্র, অগণিত এমন উদ্ধৃতি আছে, এগুলো পড়া আরম্ভ করলে বেশ কয়েক ঘন্টা খরচ হবে, যাতে বেশ কয়েক ঘন্টা লেগে যাবে, যাতে হযরত ঈসা আলাইহিস সালামের মৃত্যু এবং তার আধ্যাত্মিক ঊর্ধ্বগতি কথা তিনি বর্ণনা করেছেন, অন্যান্য বিষয়ের পাশাপাশি এগুলো তিনি বর্ণনা করেছেন। অনেকের যারা এই সমাজে বড় হয়েছে, যারা এই সমাজে মিলেমিশে গেছে, তারা মনে করে যে যেহেতু হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বই অত্যন্ত কঠিন, তাই এর পরিবর্তে এখানে যারা পড়ালেখা করেছে বড় হয়েছে তাদের জন্য নতুন সাহিত্য নতুন বই পুস্তক লেখা হচ্ছে, নতুন বলছেন অবশ্যই লেখা হচ্ছে, কিন্তু তার ভিত্তি হবে হযরত মসীহ মওউদ ইসলামের বইয়ের উপর এবং তার কথার উপর। কিন্তু এই কথা বলা যে তার বই কঠিন, তাই এই সমস্ত দেশের মানুষ বা আহমদী বা যুবক শ্রেণী সেই বই পড়তে পারে না, এটি শুধু পাকিস্তান বা ভারতীয়দের জন্য লেখা হয়েছে, এই ধারণা ভ্রান্ত, এটি ভুল ধারণা। যুবক যুবতী এবং বালক বালিকাদের এগুলো পড়ার ব্যাপারে অনুপ্রাণিত করা উচিত, বড়দের কাজ এটি। একইভাবে অঙ্গ সংগঠন এবং জামাতের নিজামের কাজ এদিকে দৃষ্টি আকর্ষণ করা, এই ধারণা ভুল যে এটি যেহেতু কঠিন তাই আমাদের পড়া উচিত নয়। ধীরে ধীরে মানুষ তাহলে এটি থেকে অনেক দূরে ছিটকে পড়বে। হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের নিজের ভাষা যে গভীরতা এবং যে মহিমা এবং মাহাত্ম্য রয়েছে, সারাংশ বর্ণনা করে এটি কখনো মানুষের সামনে পুরোপুরি তুলে ধরা যাবে না। বিষয়ভিত্তিক হযরত মসীহ মওউদ আলাইহিসসালামের বই থেকে উদ্ধৃতি ইংরেজিতে অনুবাদ হয়েছে, এসেন্স অফ ইসলাম নামে পাঁচ খণ্ড ছেপেছে, আরো অনুবাদ হচ্ছে, ইংরেজি ভাষাভাষী শ্রেণী তা পড়া উচিত। যদিও মূল লেখা এবং অনুবাদে পার্থক্য থাকে অনেক, কিন্তু তা সত্ত্বেও মূল লেখার কাছাকাছি সেই অনুবাদ। যে সমস্ত বইয়ের পুরো অনুবাদ হয়েছে সেগুলো প্রত্যেক আহমদী ঘরে থাকা উচিত। ইনশাআল্লাহ আমি আশা করি সত্তর শীঘ্রই বারাহিন আহমদিয়ার অনুবাদ ছাপা হবে। যারা অনুবাদ পড়েন তাদের মসীহ মওউদের বই ক্রয় করে পড়া উচিত এবং সেগুলো থেকে যুক্তি এবং প্রমাণ শিখে বিরোধীদের যুক্তিকে খণ্ডন করুন, তাদের যুক্তিতে পরাজিত করুন। যারা উর্দু পড়েন তাদের মসীহ মওউদের বইয়ের পুরো সেট ঘরে রাখা উচিত। নতুন বই ছাপছে, নতুন ভাবে কম্পোজ হচ্ছে কম্পিউটারে, শীঘ্রই জলসা হয়তো তার সামনে আসতে পারে। তো যে সমস্ত আহমদের ঘরে বই নেই সকলকে তা ক্রয় করা উচিত। বিগত খোদ আমি বলেছি যে এক ভদ্র মহিলা আমাকে লিখেছেন যে হযরত মসীহ মওউদের বই পড়েই বা আপনি যে তিনি যে তাফসীর বর্ণনা করেছেন তা পড়ে এখন আমি কোরআন বুঝতে পারছি। তাই কোরআন বোঝার জন্য হযরত মসীহ মওউদ ইসলামের বই বা তার লেখা পড়া আবশ্যক। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন।
Alhamdulillah, nahmaduhu wa nasta'inuhu wa nastaghfiruhu wa nu'minu bihi wa natawakkalu alayh wa na'udhu billahi min shururi anfusina wa min sayyiati a'malina من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدا عبده ورسوله عباد الله رحمكم الله إن الله يأمر بالعدل واللسان وإيتاء ذي القربى وينهى عن الفحشاء والمنكر والبغي يعظكم لعلكم تذكرون اذكروا الله يذكركم وادعوه يستجب لكم ولذكر الله أكبر